রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর ১০ বার রহমত নাজিল করেন এবং তার ১০টি গুনাকে ক্ষমা করে দেন এবং ১০টি মর্যাদাকে বুলন্দ করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছি সকালের এই মাদানী চ্যানেলের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাতে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, প্রতিদিনের মতো আলহামদুলিল্লাহ আজ আমাদের অনুষ্ঠানে কারি সাহেব আমাদেরকে তেলাওয়াত শোনাবেন, নাত খা ইসলামী ভাই হামদে বাড়ি তালা নাতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনাবেন, আর মোবালিকের দাওয়াত ইসলামীর থেকে ইনশাআল্লাহ আমরা নেকির দাওয়াতের উদ্দেশ্যে আজ যে বিষয় নিয়েছি আলোচনা শ্রবণ করব, মাদানী ফুল শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে কারি সাহেব থেকে ইনশাআল্লাহ আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপরে আজকের বিষয় আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن سبقت لهم من الحسنى أولئك عنها مبعدون، لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون، لا يحزنهم الفزع وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون، صدق الله العظيم وصدق رسوله النبي الكريم।
সালা দর্শক সত, আলহামদুলিল্লাহ আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। দর্শক, ইসলাম যেভাবে করে আমাদেরকে সুন্দর বিষয়গুলো শিক্ষা দেয়, শরীয়তের হুকুমের উপর চলার জন্য আমাদেরকে আদেশ দেয়, ঠিক ইসলাম কিন্তু আমাদেরকে এই সকল বিষয়গুলো সহজও করে দিয়েছেন। এমনটা নয় যে ইসলাম বলতে কঠিন বা ইসলাম যে শরীয়তের হুকুমগুলো রয়েছে এগুলো পালন করা আমাদের জন্য কষ্টকর, এরকমের নয়। বিষয়টা যদি আমরা মন থেকে একটু সহজ করে নিই তবেই বিষয়টা সহজ, আর যদি আমরা এটাকে কঠিন ভেবে নেই তবে ওই ব্যক্তির জন্য একটু কঠিন হয়ে যায়। যেমন কোরআনে পাকের তেলাওয়াত দিয়ে যদি আমি উদাহরণ দেই, যে ইসলামী ভাই এখন তেলাওয়াত করলেন, সেও একজন মানুষ আমাদের সাথে বসবাস করে, আপনি আমিও কিন্তু সমাজে বসবাস করি, তার পক্ষে যদি সুন্দরভাবে কোরআনে পাকের তেলাওয়াত করা সম্ভব হয়, আমি কেন এটাকে কঠিন ভেবে নিয়েছি? শুধু কি ইসলামের ব্যাপারেই আমরা কঠিন ভাবি, অন্য বিষয়ে ভাবতে পারি না? এখন যদি আমি দুনিয়ার কোনো উদাহরণ দেই, একজন ব্যক্তি বিজনেস করে, ব্যবসা করে, সে ব্যবসা করে ভালো এক পজিশনে চলে গিয়েছে, আমি তাকে টার্গেট করে তার মতো হওয়ার জন্য কি না করি আমরা, অনেক কিছু করি তার মতো হওয়ার জন্য, কিন্তু এটা অনেক কঠিন কাজ, তারপরেও নিজের মনকে সান্ত্বনা দেই যে না এটা আমাকে করতে হবে বা এটা সম্ভব হবে আমার দ্বারা। কঠিনটাকে আমরা সহজ মনে করে, সম্ভব হবে মনে করে কিন্তু চেষ্টা করে যাই, কিন্তু যেটা সহজ কাজ ইসলামের মধ্যে যে শরীয়তের হুকুমগুলো রয়েছে, ইসলামের মধ্যে যে আমাদেরকে যে আহকামগুলো দেওয়া হয়েছে, এগুলো কিন্তু যদি মেনে নিতে পারি অন্তর থেকে যে আমার আল্লাহ তাবারক তাআলা এই বিষয়গুলো আমার উপরে ফরজ করেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কাজগুলো করার জন্য আদেশ দিয়েছেন, আমরা মুসলমান আমাদেরকে করতে হবে, তবে কিন্তু সহজ। আর যখন এটাকে অনেক কঠিন ভেবে নিব আমরা, মনে করব যে অনেক কঠিন হয়ে গিয়েছে বিষয়টা, তখন কিন্তু আসলেই কঠিন হয়ে যাবে আমাদের জন্য। কঠিন ভাবতে নেই, ইসলামের যত শরীয়তের হুকুম রয়েছে, কোরআন হাদিস যেগুলো আমাদেরকে হ্যাঁ বলে, তো এগুলোকে আমরা সহজ ভাববো, তবে আমাদের জন্য সহজ। তেমনই একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করবো এই অনুষ্ঠানে, পর্দাহীনতার ক্ষতিসমূহ। পর্দা না করলে যে ক্ষতি দেখা যায় আজ সমাজের মধ্যে, আর পর্দা না করলে ব্যক্তিগতভাবে নিজের ক্ষতি, সমাজের ক্ষতি, রাষ্ট্রীয় ক্ষতি, তেমনিভাবে পর্দা করার যে ফজিলত রয়েছে, কোরআনে পাকে আল্লাহ তাবারক তাআলা ইসলামী বন্ধের জন্য যে পর্দা করার বিধান দিয়েছেন, সবার জন্যই পর্দা করার যে বিধান আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারিমে দিয়েছেন, এ সম্পর্কে জানবো আমরা, হাদিসে পাকে এর আলোচনা কি এসেছে তাও জানবো, আর ইনশাআল্লাহ তাআলা বর্তমান কিছু মাদানী ফুল মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা জানার চেষ্টা করব এই বিষয় সম্পর্কে, পর্দাহীনতার ক্ষতিসমূহ। দর্শক সাথেই থাকবেন আশা করি ইনশাআল্লাহ, অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকলে অবশ্যই আমাদের অনেক কিছু জানা হবে, পর্দা সম্পর্কে জানতে পারবো, পর্দার ক্ষতি সম্পর্কে, পর্দা না করার ক্ষতি সম্পর্কে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। বিষয়ে যাওয়ার পূর্বে দর্শক শ্রোতা নাতখা ইসলাম ভাই থেকে আমরা ইনশাআল্লাহ হামদে বাড়ি তাআলা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ বিষয়ে আলোচনা করবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله السلام عليك يا حبيب الله میں جو یوں مدینے جاتا تو کچھ اور بات ہوتی کبھی لوٹ کر نہ آتا تو کچھ اور بات ہو لوٹ کر نہ آتا تو کچھ اور بات ہوتی میں مدینے تو گیا تھا یہ بڑا شرف تھا لیکن میں وہی گھر اگر بناتا تو کچھ اور بات ہوتی بول صلی اللہ علیہ یا وسلم علیک یا حبیب اللہ صلی اللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ وسلم علیک یا حبیب اللہ یا ربنا ارحم لنا یا ربنا ارحم لنا یا ربنا ارحم لنا یا ربنا ارحم لنا تمہار پر میرا کو بھی یا الہی تمہار پر میرا کو بھی بھوٹ یا الہی نہ پائی جنو پوج نیجے کے آئے الہی یا ربنا ارحم لنا یا ربنا ارحم لنا یا الہی نہ پائی جنو کھوج نیجے کے آئے الہی یا ربنا ارحم لنا یا ربنا ارحم لنا یا ربنا ارحم لنا
মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ হামদে বারি তাআলা আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করা আমাদের সৌভাগ্য হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে। দর্শক বিষয় নিয়েছি আমরা আলোচনা করার জন্য, আশা করি সাথেই থাকবেন, আপনারা সাথে আছেন আমাদের। পর্দাহীনতার ক্ষতিসমূহ আমি শুরুতেই বলেছি, যদি আমরা বিষয়টি একটু কঠিন ভেবে নেই তবে কঠিন, আর যদি ইসলাম, কোরআন, রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এগুলো যেভাবে আমরা মেনে নিয়েছি, ঈমান এনেছি, ঠিক আমরা যদি ইসলামের এই শরীয়তের হুকুমগুলো সহজ ভেবে নেই তবে এগুলো পালন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। দর্শক আজ আমাদের সাথে মোবাল্লিগে দাওয়াত ইসলামী রিয়াজ ভাই আমাদের সাথে রয়েছেন আলহামদুলিল্লাহ। তো শুরুতে রিয়াজ ভাই থেকে কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করব আজকের বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদের সাথে এহসান কাদেরী ভাই রয়েছেন, রেজাউল ভাই এসেছেন, ইনশাআল্লাহ এক একজন করে এক মাদানী ফুল আমরা নিব, আর সাথে অবশ্যই আপনাদের কল এসএমএস তো অবশ্যই থাকবে ইনশাআল্লাহ তাআলা। আর রিয়াজ ভাই বিষয় তো শুনতে পেয়েছেন, পর্দাহীনতার ক্ষতিসমূহ শুরুতে কিছু দর্শকের উদ্দেশ্যে মাদানী ফুল।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। পর্দা বিষয়ে ইলিম অর্জন করা এটা ফরজ, পুরুষ হোক বা মহিলা উভয় পক্ষকে এই সম্পর্কে ইলিম জানা অত্যন্ত জরুরি। আমি ঘরের অভিভাবক বাবা, তো আমার এটা জানা অত্যন্ত জরুরি যে আমি নিজের মেয়েকে কিভাবে পর্দা করাবো। আমি স্বামী, এটা আমার জানা অত্যন্ত আবশ্যক যে আমি নিজের স্ত্রীকে কিভাবে পর্দা করাবো। আমি ভাই, তো আমার এটা জানা অত্যন্ত জরুরি যে আমি নিজের বোনকে কিভাবে পর্দা করাবো। ইসলাম আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। ইসলামের অর্থই হচ্ছে শান্তি,
শান্তি
এবং আলহামদুলিল্লাহ ইসলাম আমাদের সমাজের মধ্যে প্রশান্তি পৌঁছানোর জন্য এবং বিশৃঙ্খলা থেকে আমাদেরকে বাঁচানোর জন্য অনেক দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে। এবং ইসলামের ছায়াতলেই কিন্তু শান্তি,
শান্তি
ইসলামের ছায়াতলেই কিন্তু শৃঙ্খলা, ইসলামের ছায়াতলেই কিন্তু অনেক কিছু নিয়ামত লুকায়িত রয়েছে। তো ইসলাম যে আমাদেরকে পর্দার বিষয় বলেছে, কেন বলেছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে পর্দার হুকুম দিয়েছেন, আল্লাহ বান্দার কল্যাণ চান, অকল্যাণ চান না,
রাইট?
তো কল্যাণ আছে বিদায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা পর্দা করার বিষয়ে আমাদেরকে বলেছেন।
জি,
এখন পর্দা হচ্ছে ফরজ। এখন কোরআনুল করিমের মধ্যে যেহেতু আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুকুম নাজিল করেছেন, তো যারা অস্বীকার করবে, একটা হচ্ছে আমল না করা, একটা হচ্ছে অস্বীকার করা, দুটার মধ্যে পার্থক্য আছে।
জি,
অস্বীকার যদি করে, কোরআনের যে কোনো আহকামকে কেউ যদি অস্বীকার করে, তাহলে তাৎক্ষণিক সে কাফির হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়। একটা হচ্ছে অস্বীকার করে না, আমলও করে না, তো যারা আমল করে না তারা গুনাহগার হয়, যেহেতু ফরজ আল্লাহ এবং তার রাসূলের হুকুমের উপর কারো হুকুম প্রাধান্য হবে না। যে সঠিক ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে সেভাবে নিজেকে পরিচালিত করা, এটাই হচ্ছে আমাদের জন্য কল্যাণকর। এর বাইরে যখন আমরা বের হয়ে যাই বা নিজের মন গড়া মানে এখানে ঢুকিয়ে যদি দেয়, তাহলে দেখা যায় যে আমরা মুসিবতের মধ্যে, বিপদের মধ্যে এবং সম্মান নিয়ে অনেক সময় ছিনিমিনি হয়ে যায়। তো এই জন্য আওরাত যে বলা হয় না, মহিলা, এটা আওরাত, এটা আরবি শব্দ।
জি,
এর শাব্দিক অর্থই হচ্ছে লুকানোর বস্তু, গোপন রাখার একটি বস্তুকে আওরাত বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিরমিজি শরীফের হাদিস যা সারমর্ম হচ্ছে, আওরাত অর্থাৎ মহিলা যখন বের হয় না, বেপর্দা হয়, তখন শয়তান তাকে উকি মেরে দেখে। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে হুকুম নাজিল করেছেন পর্দার ব্যাপারে, এটা যদি আমরা কোরআন এবং হাদিস যদি অধ্যয়ন করি, তাহলে দেখবেন এর মধ্যে অসংখ্য কল্যাণ নিহিত রয়েছে। বর্তমান যুগে যা পরিস্থিতি, আজকে কারো কাছে লুকায়িত নয়, সবকিছু প্রকাশ্যভাবে, যারা পর্দা করে তাদের ব্যাপারেও, যারা পর্দায় চলে না তাদের ব্যাপারেও সবকিছু প্রকাশ্যভাবে রয়েছে। আজকেও যদি আলহামদুলিল্লাহ বর্তমান যুগেও যারা পর্দা করে,
জি,
এই পর্দা করার কারণে সমাজের মধ্যে সম্মান তাকে দেয়া হয়,
জি
আলহামদুলিল্লাহ তাকে সম্মানের নজরে দেখা হয়, এবং কিয়ামতের দিন তো সম্মান রয়েছে। উপমা দিয়ে বোঝানো হয়েছে, যারা বেপর্দা হয়ে পর্দাহীনতার সাথে যারা চলাফেরা করে তাদের ব্যাপারে, যেমন মিষ্টান্ন জিনিস যদি খোলামেলা রেখে দেওয়া হয় তখন অবশ্যই সেটার মধ্যে মাছি বসবেই। তো এমনিভাবে যদি সেটাকে ঢেকে রেখে দেওয়া হয় তাহলে কোনোদিন সেটাতে মাছি বসবে না। ঠিক এভাবে পর্দার ব্যাপারে উপমা দিয়ে বোঝানো হয়েছে, যারা পর্দার মধ্যে থাকে তাদেরকে কেউ খারাপ দৃষ্টিতে তাকায় না, আর যারা পর্দাহীনতার মধ্যে ভোগে পর্দা বেপর্দা হয়ে ঘোরাফেরা করে তখন দেখা যায় হাজারো দৃষ্টি তাদের দিকে থাকে। তো এই জন্য যারা আমাদের মহিলারা রয়েছে, দুনিয়া আখেরাতে যদি আমরা সম্মান পেতে চাই তাহলে আল্লাহ এবং তার রাসূলের উপর আমাদেরকে আমল করা উচিত, এবং এটাই আমাদের জন্য কল্যাণকর দুনিয়ার জন্য পরকালের জন্য।
মাশাআল্লাহ। দর্শক, আসলে শুরুতেই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আমরা রিয়াজ ভাই থেকে শ্রবণ করলাম, যে বিষয়গুলো আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদেরকে নির্ধারিত করে দিয়েছেন, এর মধ্যে কিন্তু কল্যাণ রয়েছে। আর আল্লাহ তাআলা তো এটাই চান কি বান্দা সবসময় মঙ্গলের মধ্যে থাকুক, কল্যাণের মধ্যে থাকুক। যখন আমরা এই শরীয়তের হুকুমকে অমান্য করে নিজের মন গড়া নিজের মন মতো চলতে যাব তখন কিন্তু ক্ষতি আর ক্ষতি রয়েছে। কেননা আল্লাহ তাবারক তাআলা আমাদের মঙ্গলের জন্য, আমাদের ভালোর জন্য, আমাদের সুখের জন্য, আমাদের সমাজের শান্তির জন্য এই পর্দার ব্যবস্থা করেছেন। আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারিমের অসংখ্য জায়গায় আয়াতে কারিমা ইরশাদ করেছেন, নাজিল করেছেন এই পর্দার ব্যাপারে। তো দর্শক, খুব সুন্দর আলোচনা হচ্ছে আজকের বিষয় নিয়ে। ইনশাআল্লাহ তাআলা এহসান কাদেরী ভাই আমাদের সাথে রয়েছেন, এনার থেকে কিছু মাদানী ফুল নিব, এরপর আপনাদের কল এসএমএস নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি এহসান ভাই,
বিষয় রাখা হয়েছে পর্দাহীনতার ক্ষতি। তো বাস্তবিক পক্ষেই
জি
পর্দা করা ফরজ রয়েছে।
জি,
যেমনি ভাবে নামাজ মানুষ গুরুত্ব সহকারে পালন করে কারণ এটা ফরজ রয়েছে, রোজা মানুষ গুরুত্ব সহকারে পালন করে থাকে কারণ এটা ফরজ রয়েছে, তেমনি ভাবে দেখুন পর্দার বিষয় কিন্তু আল্লাহ তাআলা ফরজ করেছেন, শুধু নারীদের জন্য তা নয়, নারী পুরুষ উভয়ের জন্য। কিন্তু এই ফরজের ক্ষেত্রে আমাদের খুবই অলসতা, খুবই গাফিলতি দেখা যাচ্ছে আমাদের। তো আল্লাহ তাআলা দেখবেন এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন, এমন এমন বিষয় সৃষ্টি করেছেন, যেমন কিছু জিনিস সৃষ্টি করেছেন, যেমন যারা প্রাণী রয়েছেন তাদেরকে ওই কাজের জন্য সৃষ্টি করেছেন, মানুষদের মধ্যে নারী পুরুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো নারীকে সৃষ্টি করেছেন তার কাজগুলিও যাতে ওই নারীর মতো থাকবে, অর্থাৎ মহিলাদের কাজ মহিলাগতভাবে থাকবে, এভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ঠিক পুরুষদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ এমন কিছু কাজের জন্য সৃষ্টি করেছেন যেগুলি শুধু পুরুষরাই করে থাকবে, সেগুলি নারীরা করবে না। আর নারীদের কাজের মধ্যে রয়েছে এরকম বিষয়ে তারা নারীরাই করবে, পুরুষরা করবে না, পার্থক্য রয়েছে। তো দেখুন আল্লাহ তাআলা নারীদেরকে সৃষ্টি করেছেন, একটা উদ্দেশ্য হচ্ছে যে তারা ঘরের মধ্যে থাকবে, তারা পর্দা করবে, নিশ্চয়ই পর্দার মধ্যেই শান্তি রয়েছে। ইসলাম যেহেতু শান্তি ধর্ম, পর্দার মধ্যে নারীর মর্যাদা রয়েছে। দেখুন আজকে আমরা যদি জাহিলিয়াতের যুগের কথা চিন্তা করি, নারীদেরকে মর্যাদা দেওয়া হতো না, নারীদের প্রতি অনেক অত্যাচার অনেক নির্যাতন করা হতো, নারীদেরকে ঘোড়ার সাথে বেঁধে অনেক জুলুম করা হতো মাযাল্লাহ। কিন্তু দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে তাশরিফ আনার পর থেকে নারীদেরকে এত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ, যে নারীদেরকে এমন মর্যাদা দিয়েছেন যে মা জাতির মতো একটা মর্যাদা দিয়ে দিয়েছেন নারীদেরকে।
ওই ইসলাম যে ইসলাম নারীদেরকে পর্দা করার কথা বলে সেই ইসলামই নারীদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে।
দেখুন এমন অবস্থা ছিল যে অন্ধকার যুগ, অন্ধকার যুগ বলতে এখানে আদম আলী সালাতু সালাম থেকে শুরু করে নূহ আলী সালাতু সালাম পর্যন্ত, এটা 1272 যে আপনার বছর, এই গ্যাপিং এর মধ্যে এমন অবস্থা ছিল যে মহিলারা বেপর্দা হয়ে চলাফেরা করতো উলঙ্গ অবস্থায়। দ্বিতীয় নম্বর অন্ধকার যুগ হচ্ছে ঈসা আলী সালাতু সালাম থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবধানে যে বছর সময় হচ্ছে সেটা হচ্ছে 600 বছর। তো দ্বিতীয় অন্ধকার যুগ এটা বলা হয়েছে যে এখানে এই যুগেও মহিলারা বেপর্দা হয়ে উলঙ্গ অবস্থায় অনেকে চলাফেরা করত বেপর্দা হয়ে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মহিলাদেরকে সমুন্নত করেছেন পর্দার মাধ্যমে,
পর্দার মাধ্যমে,
এবং এদের সৌন্দর্যতাই বলা হয়েছে মহিলার সৌন্দর্যতা হচ্ছে পর্দার উসিলায়। পর্দা যারা করে আলহামদুলিল্লাহ এদের দুনিয়াতেও সম্মান রয়েছে পরকালেও সম্মান রয়েছে।
আজকে দেখা যাচ্ছে যে অনেক নারী রয়েছে কিন্তু নির্যাতিত, মানে তারা দেখবেন দুনিয়ার মধ্যে, বলুন দুনিয়ার মধ্যে তো শাস্তি অবশ্যই রয়েছে, তারা আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি, বিভিন্ন জায়গায় দেখে থাকি, তারা নির্যাতিত হয়ে যাচ্ছে, লাঞ্ছিত হয়ে যাচ্ছে। এর একটি কারণ হচ্ছে পর্দাহীনতার জন্য। আজকে দেখেন পর্দার মধ্যেই রয়েছে শান্তি। আল্লাহ তাআলা কুরআনুল কারিমের মধ্যে যেটা অন্যান্য বিবিগণদেরকে মানে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের, যার সারাংশ বলছি আমি অনুবাদের, যে তোমাদের বিবিগণকে নিজ ঘরে অবস্থান করতে বলো, যেমনি ভাবে জাহিলিয়াতের যুগে যারা অবস্থান করেছে ওই রকমটা বিপরীত করতে বলা হয়েছিল। দেখুন এটা নিজ বিবিগণদের অর্থাৎ আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র বিবিগণদেরকে বলেছেন। আচ্ছা তারা তো ছিল নেককার, তারা তো ছিল নেককার ছিল, যারা ইবাদত গুজার ছিল, ওই জামানাটা ছিল নবীর পাকের সময়, সবাই আমলদার ছিল, নেককার ছিল, তাদেরকে বলা হচ্ছে পর্দার বিষয় থাকার জন্য, অর্থাৎ ঘরের মধ্যে অবস্থান করার জন্য।
অথচ কিতাবে বর্ণিত আছে ওনারা ওই যুগের মধ্যেও,
জি
আমাদের উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, তারা পর্দার মধ্যেই কিন্তু
থাকতেন,
পর্দার আহকাম আসার পূর্বেও ওনারা পূর্বপুরুষ থেকে পর্দা করতেন,
পর্দা করতেন।
কিতাবে বর্ণিত আছে হযরতে উম্মুল মুমিনিন হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে যে ওনাকে কেউ বলল আপনি হজ করেন না, উমরাতেও যান না, তো এটা কোন ধরনের বিষয়? তখন তিনি বললেন যে আমি হজও করেছি উমরাও করেছি, এখন আমার রব বলেছে ঘরের ভিতরে থাকতে। তো তিনি এমন নিজেকে ঘরে আবদ্ধ করলেন যে শেষ পর্যন্ত ওই ঘর থেকে ওনার জানাজার খাট বের হয়েছে।
আল্লাহ,
তো আসলে যারা পর্দা করত তারা আজকে মাজারের মধ্যে রয়েছে, তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবার থেকে রহমত প্রাপ্ত হচ্ছে, নেমত প্রাপ্ত হচ্ছে। তো আমরাও যারা রয়েছি যে পর্দার আহকাম সম্পর্কে অনেকে এটার মধ্যে কঠোরতা অনুভব করে, অথচ ইসলাম আমাদেরকে অনেক কিছু দিক নির্দেশনা দিয়েছে, মহিলারা বের হতে পারবে কি পারবে না সেটাও বলেছে, মানে কাজকর্ম করতে পারবে কি পারবে না সেটাও বলে দিয়েছে, কোথায় করবে কিভাবে করবে এর সম্পূর্ণ দিক নির্দেশনা রয়েছে। আচ্ছা মহিলারা বেপর্দা হয়ে চলে তারা তো গুনাগার হয়, আমাদের পুরুষেরও কর্তব্য রয়েছে না? আমরা পর্দা বলতে গিয়ে সাধারণত মহিলার দিকে
ইঙ্গিত করি,
কথা উঠে উঠানো উচিত, কিন্তু আমাদের পুরুষেরও কর্তব্য রয়েছে, আমি কেন চেয়ে দেখব,
আমি কেন তাকালাম তার দিকে?
আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা নূরের 30 নং আয়াতে এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে পুরুষদেরকে পর্দা করতে বলেছেন।
সুবহানাল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা নূরের 30 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল হে রাসূল আপনি বলুন লিল মুমিনিনা মুমিনদেরকে, ইয়াগুদু তারা যেন নিচু রাখে, অবনত রাখে, মিন আবসারিহিম তাদের দৃষ্টিসমূহকে, ওয়াহফাজু ফুরুজাহুম এবং তারা যেন হেফাজত করে তাদের লজ্জাস্থানকে। তো এই যে প্রথমে আল্লাহ তাআলা মুমিনদেরকে বললেন, মুমিন পুরুষদেরকে, এখানে আমরা মনে করি যে পর্দা বলতে শুধু মহিলারাই করবে, ঢেকে রাখবে, অথবা যে এটা হুকুম নাজিল হয়েছে যত হুকুম আছে পর্দার সব মহিলাদের উপর,
অবশ্য মহিলাদের উপর, মহিলাদের জন্য পর্দার হুকুম আছে,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের উপর প্রথমে বলছেন, আগে কেন নিজেকে আমরা পুরুষদেরকে সংযত করতে বলেছেন? ইতোপূর্বে আমরা শুনলাম যে রিয়াজ ভাইও বললেন, আমাদের এহসান ভাইও বললেন যে জাহিলিয়া যুগের আচরণ যেন না করে কোরআনের নির্দেশ এসেছে, এবং পর্দার মধ্যে থাকার ফজিলত বললেন। তো পর্দার মধ্যে তো অবশ্যই মহিলারা থাকবে এবং উম্মাহাতুল মুমিনিনরা ছিলেন, এবং আমাদের আউলিয়া কামিলিনদের যে আহলিয়ারা ওনারা ছিলেন, এখনো আছেন। তো কিন্তু এর পাশাপাশি আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যেহেতু মহিলারা তাদের প্রয়োজনে ঘর থেকে বের হতেই পারে, যেটা শরীয়তে হুকুম দিয়েছে হুকুমটা মেনে, যেটা হদ আছে সীমা আছে ওই সীমাটাকে অতিক্রম না করে যতটুকু হুকুম আছে হুকুমের মধ্যে থেকে শরীয়তের মধ্যে থেকে যদি বের হয়, এরপরেও যদি কেউ কি করে বদনজর দেয়, দৃষ্টি খারাপ করে, তাহলে কিন্তু পর্দার বিধানটা একজন পালন করলো ঠিকই, কিন্তু যে পুরুষ সে পালন করলো,
যিনি সামনে আছে অপরজন যে ব্যক্তি আছে তার থেকে এই হুকুমটা আদায় আর হলো না। আসবে ইনশাআল্লাহ তাআলা, দর্শকের কিছু কল রয়েছে, কলের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। দর্শকের কল চালিয়ে দিন।
আমার নাম মুক্তিজ রহমান, আবার তো মনিষী বসল দাও, এই চ্যালেঞ্জটা আমার অনেক পছন্দ, নাচ শুনতে চাই।
আচ্ছা, তো স্পিরিট আপনি বলেছেন না, মনে হয় কিছু বোঝা আসছে না। আপনার খুব ভালো লাগে চ্যানেলটা, আর একটু নাচ শুনতে চান, একটু আস্তে আস্তে বলবেন যাতে করে আমরা শুনতে পারি, মন দিয়ে শুনবো আপনার কথাগুলো কি বলতে চেয়েছেন। তারপরে শুকরিয়া, আলহামদুলিল্লাহ কল তক দিয়েছেন, আপনি নাচ শুনতে চেয়েছেন, ইনশাল্লাহ সাথে থাকুন, আপনাকে নাচ শোনাবো ইনশাল্লাহ তাআলা। পরবর্তী কল।
আমার নাম মীর হোসেন, আমি কুমিল্লা থেকে বলছি। আমরা একটা নাচ রাসুল শুনতে চাই, শোনাই দিলে আমি খুশি হব।
কল করেছেন আর নাচ শোনাবো না, এটা তো আর হয় না, অবশ্যই শোনাবো, সাথে থাকুন ইনশাল্লাহ, দেখেন না একটু পরে নাচ শোনাচ্ছি আপনাকে। পরবর্তী কল। জি জি, নাচ শুনতে চান শোনাবো ইনশাল্লাহ। পরবর্তী কল।
আমার নাম হইল শাহেদ থেকে বলছে, আমি একটি গজল শুনতে চাই হুজুরের কাছে।
আচ্ছা, একটি গজল শুনতে চান। আহমদ রেজা ভাই, কেউ একটি নাচ শুনতে চায়, কেউ একটু গজল শুনতে চায়, কেউ একটু কালাম শুনতে চায়, তো আপনারও দয়া হবে, দর্শকের সাথে আমাদেরকে একটি নাতে রসুল শুনিয়ে দিন ইনশাআল্লাহ।
মদিনা আমরা দেখিব, 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 মদিনা হয়ে গুনাহের সব পাব মাফি, বড়ই অধম আমি পাপি, গুনাহের সব পাব মাফি, বড়ই অধম আমি পাপি, কোনো ভয় নেই আমার এখন, কোনো ভয় নেই আমার এখন, মদিনা এই তো দেখিব, মদিনা আমরা দেখিব, মদিনা বো মদিনা আমরা দেখিব, মদিনা আমরা দেখিব, দিও অস্ত্র ভেজা নয়ন, দিও মোরে ব্যথা তোর মন, দিও অস্ত্র ভেজা নয়ন, দিও মোরে ব্যথা তোর মন, অতি শীঘ্রই প্রিয় নবী, অতি শীঘ্র প্রিয় নবী, মদিনা এই তো দেখিব, মদিনা আমরা দেখিব, রা দেখিব, মদিনা আমরা দেখিব, মদিনা আমরা দেখিব, মদিনা আমরা দেখিব, মদিনা দুরুদের উপহার নিয়ে, সালামের উপহার নিয়ে, দুরুদের উপহার নিয়ে, সালামের উপহার নিয়ে, প্রিয় নবী তোমার দ্বারে, প্রিয় নবী তোমার দ্বারে, মদিনা এই তো দেখিব, মদিনা আমরা দেখিব, মদিনা আমরা দেখিব, মদিনা আমরা দেখিব, মদিনা দিও প্রেমের সুধা মোরে, তোমার দ্বারে নবী এলে, দিও প্রেমের সুধা মোরে, তোমার দ্বারে নবী এলে, সদা রেখো সেথায় মোরে, সদা রেখো সেথায় মোরে, মদিনা এই তো দেখিব, মদিনা আমরা দেখিব, মদিনা আমরা দেখিব, মদিনা আমরা দেখিব, মদিনা আমরা দেখিব, হয়েছে সব আশা পূরণ, মদিনা এই তো দেখিব, আদবের মদিনা এই তো দেখিব মদিনা আমরা দেখিব মদিনা আমরা দেখিব মদিনা আমরা দেখিব মদিনা আমরা দেখিব
ইনশাআল্লাহ তাআলা অতি শীঘ্র ইনশাআল্লাহ তাআলা যদি আল্লাহ তাবারক ও তাআলার দয়া হয়ে যায় আর মদিনা থেকে ডাক এসে যায় ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমরা মদিনা দেখিব ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আলোচনা করছিলাম এই বিষয় পর্দাহীনতার ক্ষতিসমূহ নিয়ে, খুব সুন্দর আলোচনা মোবালিক থেকে শুনছি আমরা। শুধু শোনার মধ্যে নয়, যেন আমরা আমলও করতে পারি এজন্য নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা। পর্দা সম্পর্কিত যে সকল কথাগুলো শ্রবণ করছি, চেষ্টা করবো ইনশাআল্লাহ এর উপরে নিজে আমল করব। নিজের ঘরের মানুষ যারা রয়েছে, ছোট বড় মা বোন, তাদেরকে আমি নেকির দাওয়াত দিব যেন তারাও এর উপরে আমল করে। পর্দা সমাজের মধ্যে যতটুকু শান্তি আনতে পারে, শান্তি আনার জন্য, শৃঙ্খলা বজায় রাখার জন্য পর্দা এক অনেক বড় ভূমিকা রাখে, এর কোনো বিকল্প নেই। পর্দা যখন চলে আসবে সমাজের মধ্যে, ইনশাআল্লাহ তাআলা আমাদের সমাজ থেকে যত ধরনের এই সংবাদগুলো আমরা শুনতেছি এগুলো ইনশাআল্লাহ তাআলা দূর হয়ে যাবে। রিয়াজ ভাইয়ের কাছে আসবো আবারও।
যে কোনো বিষয় সম্পর্কে যখন জ্ঞান হয়ে যায় না, তখন ওই বিষয়টা আমাদের কাছে সহজ হয়ে যায়। পর্দা সম্পর্কে জ্ঞান না থাকার কারণে পর্দা যখনই কথা উঠে, তখন দেখা যায় যে আমরা এটাকে অনেক কঠিন ভেবে নিই, যেটা অনেক কঠিন, সম্ভব না। সম্ভব যদি নাই হতো, আল্লাহ তাআলা তো হুকুমই করতেন না। যেটা আমাদের পক্ষে সম্ভব সেটাই আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল করিমের মধ্যে এক জায়গায় বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদের শক্তি চাইতে বেশি তোমাদের উপর কিছু আবদ্ধ করে দেন না, যা আমাদের সামর্থ্যের ভিতরে, শক্তির ভিতরে, যা আমাদের জন্য সহজ, আল্লাহ তাআলা সেটাই দিয়েছেন। তো পর্দা করা সম্ভব নয় এরকম নয়, করেছেন এই পৃথিবীর বুকে এমন এমন মহিলারা দুনিয়াতে এসেছেন এবং দুনিয়া থেকে পর্দা করেছেন, যারা এমন ভাবে পর্দা করেছেন যে তাদের পর্দা আজকে মানুষের মাঝে উপস্থাপন করা হয়, তাদের উদাহরণ দেয়া হয়, এমন ভাবে তারা পর্দা করেছেন। স্বয়ং আমাদের খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকে ওনার নাম নিলে অনেকে মন ভরে যায়, চোখ দিয়ে পানি পড়ে যায়। এমন মহান ব্যক্তিত্ব যার ওসিলা নিয়ে দোয়া করা হয়, কারণ কি, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার ইবাদত তো ছিলই, কিন্তু সবচেয়ে বড় জিনিসটা যেটা হাইলাইটস করা হয়েছে এবং কিতাবে যার তার জীবনীর যে একটি অধ্যায় তুলে ধরা হয়েছে, সেটি হচ্ছে পর্দার ব্যাপার। বর পুরুষ কখনো খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেনি। এমনি ভাবে অন্যান্য আমাদের উম্মাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, তারাও এভাবে পর্দা করেছেন যে আজকে পৃথিবীর বুকে তারা উপমা, উদাহরণ দেয় তাদের পর্দার ব্যাপারে। তো আমাদের মহিলারা যদি তাদেরকে আইডিয়াল বানিয়ে নেয়, তাদের জীবনী যদি অধ্যয়ন করে, তারাও তো নিজের সন্তানদের লালন পালন করেছে, সুশিক্ষায় শিক্ষিত করেছে, নিজের সন্তানদেরকে সঠিক সুশিক্ষা দিয়ে তাদেরকে এমনভাবে গড়ে তুলেছে, তাদের সন্তানও আজকে আমাদের জন্য উদাহরণ, উপমা। তো তাদের জীবনী যদি অধ্যয়ন করে এবং নিজেকে যদি সেভাবে পরিচালনা করে, তাহলে সব বিষয় আমাদের কাছে সহজ মনে হবে। জানি না বিদায় কঠিন, যদি জেনে নেওয়া হয় এবং এক দিক নির্দেশনা আহকাম যে বলা হয়েছে যে একজন মহিলা কিভাবে থাকবে স্বামীর নিকটে, ছেলের নিকটে, বাবার নিকটে, মায়ের ভাইয়ের নিকটে, সব আহকাম দেওয়া রয়েছে, পর পুরুষের নিকটে। তো সব আহকাম যেহেতু বলে দেওয়া হয়েছে, সেটা যদি জেনে নেওয়া হয় এবং সেটা যদি আমলে নিয়ে আসা হয়, তাহলে একেবারে সহজ। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া গুরুত্বপূর্ণ একটি কিতাব, পর্দার ব্যাপারে প্রশ্ন উত্তর, এটা যদি অধ্যয়ন করা হয় না, আজকে যে অনেক প্রশ্ন উঠে আসে যে মহিলারা বের হতে পারবে কিনা, অমুক জায়গায় যেতে পারবে কিনা, চিকিৎসা করাতে পারবে কিনা, তারপরে কাজকর্মে স্থানে যেতে পারবে কিনা, এই সমস্ত প্রশ্ন যা আমাদের সাধারণ মাইন্ডের মধ্যে চলে আসে, আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া এই কিতাবের মধ্যে শরীয়ত মোতাবেক সুন্দরভাবে দিক নির্দেশনা দিয়েছেন যে কোথায় কিভাবে মহিলারা যেতে পারে এবং কোথায় কি কাজ করতে পারে, সেটা যদি অধ্যয়ন করি আমাদের জন্য সহজ হয়ে যাবে।
দর্শকের জন্য এই কিতাবটির ব্যাপারে আরো একটু আরজ করার ছিল, সেটা হলো গিয়ে পর্দা সম্পর্কিত যে প্রশ্ন উত্তর কিতাবটি আমির আহলে সুন্নাহ লিখেছেন, এটা দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। আর যদি আপনার শহরে আশেপাশে, আমি তো বলবো এই কিতাবটি প্রতিটা ইসলামী ভাই আর ইসলামী বোনের জন্য অধ্যয়ন করা খুবই দরকার,
খুবই দরকার। ইসলামী ভাইরা অধ্যয়ন করবে নিজেকে বাঁচানোর জন্য, ইসলামী বোনেরাও অধ্যয়ন করবে নিজেকে বাঁচানোর জন্য। আমি যদি নিজে জ্ঞান অর্জন করে নেই পর্দা সম্পর্কে, তখন আমি তো কমপক্ষে নিজেকে বাঁচাতে পারবো। যে ব্যক্তি এই কিতাব অধ্যয়ন করবে সে জানতে পারবে আসলে পর্দার হুকুম কি রয়েছে, আহকাম কি রয়েছে। তো যখন আপনি অধ্যয়ন করবেন তখনই জানবেন, আর তখনই আমল করা আপনার উপরে।
না জানার কারণে জাকির ভাই দেখেন যে দেখা যায় ছোটবেলা থেকে
জি
বাবা জানে না, মা জানে না, মেয়েকে ছেলেদের পোশাক, ছেলেদেরকে মেয়ের পোশাক পরিয়ে দেয় না জানার কারণে। যদি জানতো যে মেয়ের পোশাক আলাদা, ছেলের পোশাক আলাদা, আর যারা এরকম করছে তাদের হুকুম কি, তাহলে নিজেকে সচেতন রাখতো, বাঁচার চেষ্টা করতো। জানে না বিদায়, এখন দেখা যায় যে ছোট মেয়েকে ছেলেদের পোশাক পরিয়ে দিচ্ছে আর ছেলেদেরকে মেয়েদের পোশাক পরিয়ে দিচ্ছে। অথচ জুতার ক্ষেত্রেও পুরুষ মহিলার পার্থক্য বলা হয়েছে, এবং বলা হয়েছে যে যারা এরূপ করে ছোট মেয়ে বা ছেলেকে উভয়ের পোশাক পরিয়ে দেয়, ছেলেকে মেয়ের পোশাক, মেয়েকে ছেলের পোশাক, তো যে পরাবে সে গুনাগার হবে। তো এই যে আহকাম শরীয়তের, এটা জানা আমাদের জন্য জরুরি না?
দেখুন যে সরকারি, আমরা যদি প্রতিষ্ঠানের কথা বলি, সরকারি প্রতিষ্ঠানের মধ্যে অনেকগুলি সেক্টর ভাগ করা দেওয়া আছে, যেমন পুলিশ বলি, আর্মি বা অন্যান্য প্রশাসনিক যে আমরা বলি, তো প্রত্যেকের দেখবেন ডিপার্টমেন্টের কিন্তু নির্দিষ্ট একটি পোশাক লেবাস দেওয়া আছে। এটা এর জন্য দেওয়া হয়েছে যেন হাজার লক্ষ মানুষের মধ্যে তাদেরকে স্পেসিফিক ভাবে চিনা যায়। তো দেখুন মুসলমানদের যে লেবাস, পুরুষদের জন্য লেবাস রয়েছে, নারীদের জন্য লেবাস রয়েছে, এর জন্য রয়েছে তাদের বেশভূষা এরকম হওয়া উচিত যেন হাজার কাফিরের মধ্যেও যেন তাকে চিহ্নিত করা যায় এরা মুসলমান। তো এই জন্য আল্লাহ তাআলা ওইভাবেই নারী জাতিকে ওরকম পোশাক দিয়েছেন, পুরুষ জাতিকে ওইভাবে দিয়েছেন। তো দেখুন বেপর্দার বিষয়ে কুরআনুল কারিমে অসংখ্য আয়াত রয়েছে, মহিলারা কিভাবে পোশাক পরিচ্ছন্ন পরিধান করবে, কিভাবে তারা সাজসজ্জা করবে, এই বিষয়ে কুরআনুল কারিমের মধ্যে রয়েছে। যেমন সূরা নূরের 31 নং আয়াতে যেটা বলা হয়েছে যে কানজুল ইমান থেকে, যার অনুবাদ, এবং যেন মাটির উপর সজোরে পদক্ষেপ না করে যাতে জানা যায় গোপন সাজসজ্জা। দেখুন এই বর্ণিত আয়াতে মুবারকার মধ্যে নঈমউদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন যে মহিলারা হচ্ছে ঘরের মধ্যে চলাফেরা করার সময় এতটুকু আস্তে পা ফেলবে যেন তাদের অলংকারের আওয়াজও শোনা না যায়। অর্থাৎ মহিলাদের কণ্ঠস্বর, মহিলাদের আওয়াজ তো মানে এটা তো দূরের কথা, তাদের অলংকারের আওয়াজটা যেন পরপুরুষ না শোনে, এভাবে আহকাম বলা হয়েছে। হাদিসে পাকের মধ্যে আরো বলা হয়েছে যে আল্লাহ তাআলা সেই সম্প্রদায়ের দোয়া কবুল করেন না যে সম্প্রদায়ের মহিলারা নূপুর পরিধান করে থাকেন। তো দেখুন মহিলাদের সাজসজ্জার মধ্যে দেখবেন তারা পোশাক তো পরে, আসলে আজকাল যেই ডিজিটাল যুগ আমরা বলে থাকি আধুনিক যুগ, তো আধুনিক যুগের মধ্যে দেখবেন আমরা অপর সংস্কৃতিকে এমনভাবে তুলে নিয়ে আসছি যে মুসলমানদের আসলে মানুষকে দেখলে, আমি মহিলা বলি পুরুষ বলি, আসলে দেখলে বোঝার উপায় নেই এরা মুসলিম কিনা, আজকে ওই যুগ চলে আসছে। জাকির ভাই
আসলে ইসলামী বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয় এখানে, সেটা হলো গিয়ে দর্শক আপনি ইসলামী বোন, হয়তো আপনার থেকেও এরকমের কথা অনেক সময় বের হয়ে গেছে যে আমাকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করানো হয় মানে পারিবারিক ব্যাপার স্যাপার এগুলো নিয়ে। তো দেখুন আপনি যখন শরীয়তের হুকুমটা মেনে চলবেন, আর যেভাবে ইসলাম আপনাকে পর্দা করার জন্য বলেছে, যেভাবে ইসলাম আপনাকে মর্যাদা দিয়েছে, আপনি যদি ঠিকভাবে পর্দা করতেন তবে কিন্তু আপনার স্বামী বলেন বা আপনার ভাই বলেন কেউ কিন্তু আপনাকে বাধ্য করতো না বেপর্দা হওয়ার জন্য। কেননা আমার সামনে একজন ব্যক্তি আছে, সে চায় পাঁচত নামাজ পড়তে, আমি কেন তাকে বাধা দিব? আমার সামনে একজন ব্যক্তি আছে, সে চায় শরীয়তের হুকুমগুলো পালন করতে, আমি কেন তাকে বাধা দিব? আমার সামনে একজন ব্যক্তি আছে, সে চায় সম্পূর্ণরূপে পর্দা করতে, আমি কখনো দেখিনি তাকে ঘর থেকে বাহির হতে, অন্য কোনো পুরুষের সাথে কথা বলতে। তো এমন কোনো স্বামী আর এমন কোনো বাবা, এমন কোনো ভাই নেই জোর করে আপনাকে দিয়ে বাইরে পাঠাবে আর এরকমের বেপর্দা হবেন, আপনি এমন কোনো কাজ করাবে। যখন আপনার থেকেই এটা হয়ে গেছে কি আপনি পর্দার হুকুমগুলো মানছেন না, এরপরে সবার সাথে কথাবার্তা বলেন, সবার সাথে দেখা সাক্ষাৎ করেন, তখন তো উদ্বেগ নেবেই, কেউ না কেউ বলে হ্যাঁ এনাকেও কাজে পাঠিয়ে দাও। তো এমনটা যেন না করি, নিজের নিজের যে দুর্বলতা আছে না এটা কিন্তু নিজেই প্রকাশ করে দিলাম।
এখানে জাকির ভাই একটা বিষয় হচ্ছে পর্দা কার সাথে করব, পর্দা তো করতেই হবে যাদের সাথে পর্দা করার হুকুম আছে,
হুকুম আছে,
যাদের সাথে পর্দা নেই তাদের সাথে তো আর পর্দা ইয়ে নেই। শরীয়ত সবকিছু হুকুম বয়ান করে দিয়ে,
জি জি,
অনেকে ভাবে যে আমি যদি পর্দা করি তাহলে তো আমি সাজসজ্জাও করতে পারবো না, আমি অলংকারও পড়তে পারবো না, আমাকে তো একেবারে যেভাবে কয়েদি বন্দী থাকে সেভাবে থাকতে হবে না। প্রত্যেকটি আহকাম রয়েছে, মহিলারা কার সামনে সাজসজ্জা করে যাবে সেটাও বলে দেওয়া হয়েছে, যে একজন স্ত্রী যদি নিজের স্বামীর জন্য সাজসজ্জা করে এটা তার নফল ইবাদতের চাইতে উত্তম এটা ইবাদত। এবং বলা হয়েছে যে অলংকার বিহীন তো নামাজ পড়াও মাকরু বলা হয়েছে, যে তাদের গায়ে যেন অলংকার যেন থাকে। হ্যাঁ, শব্দ বিশিষ্ট যেটা অলংকার এটা নিষেধ করা হয়েছে। যেমন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার কাছে একটি ছোট মেয়েকে নিয়ে আসা হলো, সে নূপুর পরেছিল, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তার ওই নূপুর এটা বের করে দিলেন এবং বললেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন, এবং নূপুর এর প্রতিটি নূপুরের মধ্যে এক একটি শয়তান থাকে, এবং যে ঘরের মধ্যে নূপুর থাকে সে ঘরের মধ্যে রহমতের ফেরিস্তা আসে না। তো এখন এই যে সাজসজ্জা তো নিষেধ করা হয়নি, কিভাবে করতে হবে এটা শেখানো হয়েছে,
এটাও শেখানো।
আমরা করি উল্টোটা, যেখানে বলা হয়েছে সেখানে করি না, আর যেখানে নিষেধ সেখানে করি। তো সমস্যা এখানে, যদি আমরা সঠিকভাবে জেনে যাই যে কোথায় আমাদেরকে করতে হবে, কোথায় নিষেধ রয়েছে, ওই হিসাবে যদি আমি নিজেকে মেনটেন করিনি, তাহলে আমাদের দিকে কেউ আঙ্গুল উঠাবে না,
উঠাবে না।
আর আমাদের যে আয়াতের যে মর্মার্থ হাসান ভাই বললেন, ৩১ নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করিও না, সাজসজ্জা করবে, যে কথাটা রিয়াজ ভাই বললেন, অর্থাৎ প্রকাশ করিও না বলতে কি, যার কাছে প্রকাশ করার নিষেধাজ্ঞা আছে তার কাছে প্রকাশ করা যাবে না। অর্থাৎ যাদের সাথে দেখা করা, একদার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে ছিলেন, তো হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অন্ধ সাহাবী ছিলেন, তিনি ঘরের মধ্যে তাশরিফ নিয়ে আসলেন। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন যেন উম্মাহাতুল মুমিনীনগণ ঘর থেকে অন্য ঘরে আলাদা ঘরে চলে যান, ওনার কাছ থেকে পর্দা করেন। তো জিজ্ঞেস করলেন যে হুজুর, উনি তো অন্ধ, উনি তো আমাদেরকে দেখছেন না, তাহলে আমরা ওনার সাথে সামনে থাকলে কি অসুবিধা, উনি তো আমাদেরকে দেখছেন না, আমাকে চিনছেন না। বললেন যে তোমরা কি ওনাকে দেখছো না, তোমরা তো ওনাকে দেখছো। তো এই আল্লাহর হাফিজ ইসলামের এই হাদিস দ্বারা এটাও বোঝা যাচ্ছে যে ওলামায়ে কিরাম ফরমান যে একজন পুরুষ আরেকজন পুরুষকে স্বাভাবিক নজরে দেখলে যে হুকুম, একজন মহিলা একজন পুরুষকে দেখার হুকুমও এটা, যতক্ষণ পর্যন্ত না তার মধ্যে এই সন্দেহ আসবে যে তার মধ্যে অন্য ধরনের চিন্তা, খারাপ চিন্তা আসবে। তো আল্লাহর নবীর যে আমাদের উম্মাহাতুল মুমিনগণ তারা তো এগুলো থেকে পবিত্র, পূত পবিত্র ছিলেন, তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা হুকুম দাঁড় করানোর জন্য যে সে যদি অন্ধ হয় আর সে যদি তার উপর যদি পর্দা করা ফরজ হয় তার সাথে, তাহলে তার থেকেও পর্দা করার প্রয়োজন রয়েছে। আরেকটা বিষয় যেটা পুরুষের ক্ষেত্রে, যে হযরত সাইয়েদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস বুখারী শরীফের মধ্যে রয়েছে, তিনি বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, সারাংশ আরজ করছি, রাস্তায় বসতে নিষেধ করলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো রাস্তায় বসে থাকি, এখানে বসে খুশ গল্প করি, তো বললেন যে তোমরা যদি রাস্তায় বসো তাহলে এটার হক আদায় করো। বললেন কি রাস্তার হক, কি রাস্তার হক হচ্ছে দৃষ্টিকে নিচে রাখা এবং এর মধ্যে থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া, নেকির দাওয়াত দেওয়া এবং মানুষকে সালাম দেওয়া, এগুলো হচ্ছে রাস্তার হক। এই রাস্তার হকের মধ্যে যে কথাটা বললেন যে দৃষ্টিকে নিচে রাখা, আমরা যখন হযরত সাইয়েদুনা ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাই তিনি একটি খুব সুন্দর মাকালা লিখেন যার সারমর্ম হচ্ছে যে দৃষ্টি তো আমাদেরকে দিয়েছে আল্লাহ তাআলা দেখার জন্য, কিন্তু যদি আমরা বেপরোয়াভাবে দৃষ্টি নিক্ষেপ করি তাহলে দৃষ্টির নিক্ষেপ করলে যেটা আমাদের লক্ষণীয় বিষয় এটাও পরিলক্ষিত হবে আর যেটা আমাদের দেখা উচিত নয় সেটাও চলে আসবে। তো এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দৃষ্টিকে পুরুষের জন্য হেফাজত করতে বলেছেন, মহিলাদের জন্য বলেছেন, এবং সাথে সাথে যেটা সূরা নূরের ৩০ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে লজ্জাস্থানকে হেফাজত করা, তাফসীরে রুহুল বয়ানের মধ্যে এটা এসেছে যে লজ্জাস্থানে হেফাজত করার একটা অর্থ এটা যে নিজের যে লজ্জাস্থান আছে এগুলোকে জিনাহ থেকে বাঁচিয়ে রাখা, আরেকটা হচ্ছে যে যে এগুলোকে যথাযথভাবে পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত যতটুকু হোক,
অর্থাৎ এখানে শরীয়তের শরীয়তের যে একটা হুকুম রয়েছে যে পুরুষের যে পর্দার স্থান, মহিলাদের যেটাকে বলা হয়, আর স্বাভাবিক ভাবে বুঝে অনেকে, এখানে বলা হচ্ছে যে নিজেকে ঢেকে রাখা, নিজেকে গুনা থেকে বাঁচানো, শরীয়তের যে হুকুম এর উপর আমল করলে, পূর্বে আমরা বলেছি যে কল্যাণ আমাদের জন্যই রয়েছে, এবং মহিলাদের ক্ষেত্রে যেটা হুকুম রয়েছে সেটা হচ্ছে যে মহিলারা যত নিজেকে পর পুরুষ থেকে বাঁচাতে পারে, যত নিজেকে বাঁচাতে পারে ততই তার জন্য কল্যাণ রয়েছে, দুনিয়াতেও কল্যাণ পরকালেও কল্যাণ।
জি জি, দর্শকের কিছু এসএমএস পড়া খুবই দরকার, অনেক সময় ধরে দর্শক আমাদের সাথে এসএমএস করে যাচ্ছেন একের পরে একে, কিন্তু এসএমএস গুলো পড়ার সময় হয়ে ওঠে না, ইনশাআল্লাহ তাআলা কিছু এসএমএস পড়ে দিই দর্শক। এক ইসলামী ভাই আমাদেরকে ফটিকছড়ি থেকে এসএমএস করেছেন, তিনি বললেন কি আমার ছেলে পড়া মনে রাখতে পারে না, আপনাদের কাছে দোয়া চাই। আমি এখানে পরামর্শ দিব, দোয়া তো করি আপনার ছেলের জন্য যাতে করে ভালোভাবে পড়া মনে রাখতে পারে, দ্বিতীয়ত রুহানি চিকিৎসাতেও আপনি এসএমএস করুন, যে অনুষ্ঠান হয় আমাদের রুহানি চিকিৎসা, এই রুহানি চিকিৎসা এসএমএস করুন, ইনশাআল্লাহ তারা কিছু অজিফাও আপনাদেরকে বলে দিবে, এর উপরে আমল করুন, ইনশাআল্লাহ তাআলা আপনার সন্তান ভালো পড়া মনে রাখতে পারবে। আরেকজন আমাদেরকে শহীদুল্লাহ ভাইও ফটিকছড়ি থেকে আমাদেরকে এসএমএস করেছেন, জিজ্ঞাসা করলেন আপনারা সবাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি, আপনাদের দোয়া আছে আমাদের সাথে, আপনাদের জন্য দোয়া করি আপনারাও ভালো থাকেন। আর এক ইসলামী ভাই আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন, পলাশ ভাই, তিনি বললেন আলহামদুলিল্লাহ ঘরের মধ্যে বসে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানটি দেখছি, ঘরের সবাইকে নিয়ে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়েছেন আপনারা, এটা সকল ফ্যামিলিতেই প্রয়োজন। জি, আসলে সকল ফ্যামিলিতে প্রয়োজন, সকল মানুষের জন্য প্রয়োজন, আর সবার দেখা উচিত, জানা উচিত এই বিষয়টি। আরেকজন ইসলামী বোন আমাদেরকে গাইবান্ধা থেকে এসএমএস করেছেন, তিনি বললেন যে আলহামদুলিল্লাহ যেদিন থেকে মাদানী চ্যানেল দেখি ওই দিন থেকেই আমাদের ঘরের মধ্যে আমি নিজেও আলহামদুলিল্লাহ পর্দা করার চেষ্টা করি, যতটুকু সম্ভব দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ তাআলা আপনাকে পর্দার মধ্যে থাকার যেভাবে আপনি চিন্তা ভাবনা করেছেন পর্দায় থাকার, আল্লাহ আপনাকে পর্দায় থাকার বিষয়টা যেন সহজ করে দেন, আপনি যেন পর্দায় থাকতে পারেন। আরেকজন ইসলামী ভাই আমাদেরকে রাজশাহী থেকে এসএমএস করেছেন, রাব্বুল ভাই, তিনি বললেন যে আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলিতে সবাই মাদানী চ্যানেল দেখি, আর আমরা মাদানী চ্যানেল দেখে অনেক কিছু শিখতে পেরেছি এবং আমলও করি, পাঁচত নামাজ পড়ি, এরপরে সবসময় মাদানী চ্যানেল দেখি, দোয়া করবেন যাতে করে আরো বেশি আমল করতে পারি, আল্লাহ তাআলা আপনাকেও ভালো মতো আমল করার তৌফিক দিক। রাজশাহী থেকে আরেকটি এসএমএস আসছে, এসএমএসটি করলেন যে একটু আগে যে বইয়ের নাম বলেছেন প্রশ্ন পর্দা সম্পর্কে সম্পর্কিত প্রশ্ন উত্তর, তো কিতাবটি কোথায় পাবো, আমি একবার বললাম আবারও বলি, দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবতুল মদিনা, আমাদের সায়দাবাদ তো আছে, সায়দাবাদ ফয়জানের মদিনা আসলে আপনি পেয়ে যাবেন, এখানে আমাদের লাইব্রেরি আছে, মাকতাবতুল মদিনা আছে, এখান থেকে সংগ্রহ করতে পারবেন। দ্বিতীয়, যদি আপনি চান কি আপনার মোবাইল থেকে আপনি অধ্যয়ন করবেন পড়বেন তাও পারেন, দাওয়াত ইসলামের যে ওয়েবসাইট রয়েছে www.dawatislami.net, এখানে ঢুকবেন, এখানে ঢোকার পরে ওখানে ল্যাঙ্গুয়েজ লেখা আছে ভাষা, ওটার মধ্যে ক্লিক করবেন, বাংলায় ঢুকবেন, বাংলায় গেলে আপনি কিছু কিতাব দেখবেন, ওখানে সার্চ দিতে থাকবেন, তো পর্দা সম্পর্কিত প্রশ্ন উত্তর কিতাবটা ডাউনলোড করে নিজের মোবাইলে রেখে সময় সময় আপনি সুযোগ মতো অধ্যয়ন করতে পারবেন, পড়তে পারবেন। আর এই কিতাবটা নিজেও ডাউনলোড করুন, এরপরে নিজের হোয়াটসঅ্যাপের মাধ্যমে হলে অন্য অন্যদেরকেও শেয়ার করে দিন, তাতে করে আপনার শেয়ারের মাধ্যমে এই কিতাবটা তারাও অধ্যয়ন করতে পারে, আর আমাদের সমাজ থেকে যেন এই পর্দাহীনতা দূর হয়ে যায়, সমাজ থেকে যেন এই রকমের কাজগুলো যেন দূর হয়ে যায়, কেননা আমির আহলে সুন্নাহ যে কিতাবটি লিখেছেন কিন্তু আমাদের সংশোধনের জন্য লিখেছেন, আমাদের পর্যন্ত যেন সঠিক মাসালাগুলো পৌঁছে যায়। আমরা অনেক সময় অনেক প্রশ্নের সম্মুখীন হই যে কিভাবে চলবো, কিভাবে চলতে হবে, মহিলারা কিভাবে চলবে, এই কিতাবটি অধ্যয়ন করার মাধ্যমে ইনশাল্লাহ এই প্রশ্নগুলো উত্তরও পেয়ে যাব, আমাদের সহজ চলাফেরাও সহজ হয়ে যাবে, আর আমরা বিষয়গুলো অতি সহজে বুঝতে পারবো।
জাকির ভাই, একটি বিষয় লক্ষণীয়, আমি যদি এটা একটু চিন্তায় নিয়ে আসি, আমি বেপর্দা হয়ে যে চললাম, কার নাফরমানি করলাম, পর্দাতে আসার জন্য কে হুকুম করেছে, কে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, আল্লাহ এবং তার রাসূলের হুকুম হচ্ছে পর্দাতে থাকা। আমি যদি বেপর্দা হয়ে যাই, পর্দাহীনতার মধ্যে যদি থাকি, তাহলে আল্লাহ তার রাসূলের নাফরমানি
করছে।
দুনিয়াতে বিপদে পড়লে কেউ না কেউ সহযোগিতার জন্য এগিয়ে আসে, কবরে বিপদে পড়লে কে সহযোগিতা করবে, হাসরের ময়দানে যদি পড়ে যায় কে আমাদেরকে ইয়ে করবে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর প্রসঙ্গে যে আল্লাহ তাআলা কঠোর আজাব রেখেছেন সে সম্পর্কেও আমাদেরকে বলেছেন যে যারা পর্দাহীনতার মধ্যে থাকে, যারা পর্দা করে না তাদের কি আজাব রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, হযরতে সাইয়েদানা ইমাম আহমদ বিন হাজার মক্কি শাফাঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, মেরাজের রাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে কিছু মহিলার শাস্তির ভয়ঙ্কর দৃশ্য দেখেছেন তার মধ্যে এটাও ছিল যে এক মহিলা চুলের সাথে ঝুলন্ত ছিল,
ওহ,
আর তার মগজ উত্তপ্ত হচ্ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আরজ করা হলো যে এই মহিলা তার চুল পর পুরুষ থেকে গোপন রাখত না। তো এই যে পর্দা করা, দেখেন কত বড় একটা কল্যাণকর বিষয়, যদি এভাবে যদি বেপর্দা হয়ে চলাফেরা করি, পর পুরুষ যেন চুল দেখে বা শরীরের কোনো অঙ্গ দেখলো মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাহলে আমি যে গুনাহগার হচ্ছি পরকালে যে এত কঠিন আজাব কিভাবে সহ্য করব। মহিলারা তো এমনি শারীরিকভাবে দুর্বল থাকে, তারপরে মহিলাদের, মহিলা হোক বা পুরুষ, আল্লাহ তাআলার আজাব সহ্য করার শক্তি কার গায়ে রয়েছে। কেউ যদি মাযাল্লাহ এটা বলে যে আমি করে নিব, মরার পর দেখা যাবে, তাৎক্ষণিক সে কাফির হয়ে যাবে, আল্লাহর আজাবকে হালকা সে মনে করলো। তো আল্লাহ তাআলার আজাব সহ্য করার শক্তি আমাদের গায়ে নেই। আমাদের কল্যাণ এটার মধ্যে যে আমরা যেন কোরআন হাদিসের কথাকে মেনে নিই। কঠোরতা কিছুই নয়, একেবারে আসান কঠোরতা আমরা করে দিই,
আমরা নিয়েছি,
আমরা করে নিই, জানি না বিদায় আমরা সেটাকে নিয়ে নিয়েছি। সেভাবে যদি যেভাবে দিক নির্দেশনা দিয়েছে আমি সেভাবে যদি নিজেকে পরিচালনা করি, একেবারে আসান। বর্তমান যুগে কি পর্দা করে না? অনেক নারী পর্দা করে,
অনেক করছে,
অনেক নারী পর্দা করে আলহামদুলিল্লাহ, এবং তারাও তো সমাজে চলাফেরা করে, তারাও তো তাদের কাজে তো কোনো ব্যাঘাত হয় না।
মানে বলে থাকে যে পর্দা করলে সমাজের মধ্যে থাকা যাবে না, তো যারা করছে তারা সমাজের বাইরে তো থাকছে না।
এখনো বর্তমানে পর্দা আছে, আর ইসলামী বোনেরা পর্দা করছেন, আর যারা পর্দা করছেন আর যারা পর্দা করছে না তাদের মধ্যে পার্থক্য তো অবশ্যই আছে।
এখানে আরেকটা বিষয় হচ্ছে যে মহিলাদেরকে একটা শব্দ এভাবে বলে যে তোমাদের হক অধিকার নষ্ট করা হচ্ছে, বলে সম অধিকারের কথা বলে তাদেরকে বেপর্দা করার
একটা বিষয় কি যে কোরআন এবং হাদিসের মধ্যে মহিলার হকও বয়ান করা হয়েছে, পুরুষের হকও বয়ান করা হয়। আল্লাহ মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাসূল কারো হককে বিনষ্ট করেনি, হক তো ইসলামই বয়ান করেছে,
ইসলামই বয়ান করে।
এবং এই যে আমরা যে কিতাব যদি অধ্যয়ন করি, যারা আমরা কিতাব স্টাডি করি তারা জানে যে অন্ধকার যুগের অবস্থা মহিলাদের কেমন ছিল, জাহিলিয়াতের যুগের অবস্থা কেমন ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেই তো মায়ের মর্যাদা বুঝিয়েছেন, বোনের মর্যাদা বুঝিয়েছেন, স্ত্রীর মর্যাদা বুঝিয়েছেন, মেয়ের মর্যাদা বুঝিয়েছেন। তো ইসলাম তো আসল ইসলামই মহিলাদের মর্যাদাকে সমুন্নত করেছে,
পর্দাই কিন্তু মহিলার হকটাকে আরো বাড়িয়ে দিয়েছেন,
বাড়িয়ে দিয়েছেন। ইসলামের কারণে কিন্তু মহিলারা তারা সমুন্নত হয়েছে।
জি জি,
আজকে একজন সন্তান মায়ের আদব করে কি কারণে? কে বুঝিয়েছে মায়ের আদব?
ইসলাম বুঝিয়েছে,
ইসলাম বুঝিয়েছে, কোরআনুল করিমের মধ্যে মায়ের মর্যাদা বয়ান করা হয়েছে। আজকে ভাই বোনের মর্যাদা কেন দিচ্ছে? ইসলাম বুঝিয়েছে বোনের মর্যাদা কি রয়েছে। আজকে স্বামী তার স্ত্রীকে কেন এত রিসপেক্ট দিচ্ছে? ইসলাম বুঝিয়ে দিয়েছে। তো ইসলাম আল্লাহর রহমতে যার যে হক সেটা বয়ান করেছে, কিন্তু কার কি রূপ হক সেটাও করেছে। আমরা স্বাধীনতা বলতে এখানে এরকম নয় যে আমরা স্বাধীনতা বলতে গিয়ে আল্লাহ রাসূলের নাফরমানি করে
দিই,
সেটার মধ্যে তো আমাদের, দেখেন কেউ যদি পর্দা করে, আজ কেউ যদি পর্দা না করে, তো যারা পর্দা করে না ইসলামের প্রতি কোনো আঘাত আসে না, এর আঘাত তার উপরেই,
নিজের উপরে আসে,
এর উপরেই
ওই সকল দেশগুলোর প্রতি লক্ষ্য করুন,
এর উপরেই যারা পর্দা করে। তো এটা নয় যে ইসলামের মর্যাদা এর কারণে বৃদ্ধি পেয়ে যায়, না, তার মর্যাদা বৃদ্ধি পেয়ে যায়, তা সে সম্মান প্রাপ্ত হয়। কেন? ইসলাম তো আল্লাহ তাআলা দরবারে এমন মকবুলকৃত ধর্ম, আল্লাহ তাআলা ইসলামকে সমুন্নত করেছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবে, এবং ইসলামের ছায়া তলে যাদের রয়েছে এবং ইমানের সাথে যারা ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, তাদের জন্য পুরস্কারও রেখেছেন জান্নাত।
আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অনেক দয়া যে আমাদেরকে ইসলামের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা মুসলমান, তো মুসলমান হওয়া সত্ত্বে আমাদেরকে তো আল্লাহ রাসূলের হুকুম মানা উচিত। আমি যদি নাফরমানি করি মাযাল্লাহ, তো কার নাফরমানি করলাম? আল্লাহ রাসূলকে নারাজ করে কি আমি রহমত পাবো? বরকত পাবো কোনোদিন?
কোনোদিন আহমদ রেজা ভাইয়ের নামের উপর একটি মেসেজ চলে এসেছে, আহমদ রেজা ভাই নাকি কখনো নারায়ণগঞ্জে ইজিতেমায় জিকির নাত মাহফিলে গিয়েছিলেন, তো ওখান থেকে ওই ইসলামী ভাই আপনার নামও জানেন, প্লাস আপনাকে খুব মহব্বত করেন, আপনার নাচ শুনেন, আজকে বললেন কি আমাদের পড়েছিলেন, উনি বললেন যে আমাদের এখানে একটি নাচ পড়েছিলেন এই সবজে গম্বু দলে, এই নাচটা যদি আজকের অনুষ্ঠানে শুনিয়ে দিতেন খুব খুশি হইতাম। আহমদ রেজা ভাই আপনাকে সময় দেওয়া হলো, আপনি নাচটি শুনিয়ে দিন ইসলামী ভাই।
Dare
দিদারে আতা করনা।
আমার মদনী চ্যানেলের দর্শক শ্রোতা, ইসলামী ভাইয়েরা, ইসলামী বোনেরা, আজ আমার শরীরে শক্তি আছে, আজ আমার ক্ষমতা আছে, আজ আমি আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করছি, যেমন ইচ্ছা আমি তেমন ভাবে চলছি, না পর্দার কোনো হুকুম আমি পালন করছি, না নামাজের মধ্যে আমার কোনো মন আছে, একটু চিন্তা করি যে রসুলে করিম, যে নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সুন্দর শান্তির ধর্ম ইসলামকে আমাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আজ থেকে 1500 বছর পূর্বে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত পরিশ্রম, কত কষ্ট করেছেন আমাদের জন্য, এই সুন্দর ইসলামের জন্য। দেখুন, সেই আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত তো আমরা সবাই চাই, সবাই চাই যে রোজ হাসরে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের শাফায়াত করুক, কিন্তু শাফায়াত তো চাই, শাফায়াতের অংশীদার হতে চাই, যাতে আমাদের নবী আমাদেরকে শাফায়াত করেন, কিন্তু আমার নবী যেভাবে হুকুম করেছেন সেভাবে আমরা নিজেকে পরিচালনা করতে রাজি না, আজ নিজের ইচ্ছা মতো চলতেছি, আজ যেভাবে মন চায় সেভাবে চলে যাই, যেখানে মন চায় সেখানে চলে যাই, যা ইচ্ছা তাই করি, যা মন চায় তাই খাই, একটু চিন্তা তো করি। আজকে জিন্দেগি, আজ এই পৃথিবী, আজ আছি তো কাল নেই, কারো 40 বছরের হায়াত, কারো 50 বছরের হায়াত, এরপর তো চলে যেতে হবে এখান থেকে, এই দুনিয়াকে ছাড়তে হবে, কিন্তু যেখানে বাস যেই জগতের কোনো শেষ নেই, কবরের দেশ, ওই দেশে তো আমাকে জানি না কত লক্ষ বছর, কত বছর থাকতে হবে, আর ওখানে শান্তির কথা একটু চিন্তা করি। আজ দুনিয়াতে সংক্ষিপ্ত সুখের জন্য মনে করি কি আমরা অনেক সুখে আছি, এই সংক্ষিপ্ত সুখের জন্য কিন্তু শরীয়তের হুকুমগুলো পালন করছি না, এই অস্থায়ী সুখের জন্য, সুখ এটাতে মানুষ মনে করে সুখ, আসলে সুখ নয় এখানে। দেখুন, একজন লোক যদি সে বেপর্দায় চলে, পর্দা না করে, হুকুম হাকাম না মানে, নামাজ না পড়ে, আমি বারবার একটি কথা বলি, একজন মুসলমান সে নামাজ আদায় করে, আর একজন মুসলমান সে নামাজ আদায় করে না, দুইজনার জিন্দেগি কিন্তু চলছে, দুইজনার জীবন কিন্তু চলে যাচ্ছে, সবাই কিন্তু দুনিয়াতে বসবাস করছে, নামাজ পড়ে কেউ, নামাজ না পড়ে কেউ, পর্দা করে কেউ, পর্দা না করে কেউ, যে পর্দা করে সেও তার দিন অতিবাহিত হচ্ছে, যে না করে তারও দিন অতিবাহিত হচ্ছে, কিন্তু যখন আপনি আমি দুনিয়া থেকে বিদায় নিব, যে ব্যক্তি পর্দা করছে সে ওখানে আরামে থাকবে, আর যে পর্দা করে নাই, আল্লাহর হুকুম পালন করে নাই, নামাজ আদায় করে নাই, সে ওখানে কি অবস্থায় থাকবে, এটা দেখুন একটু চিন্তা করে। তো এখন যদি আমি দুনিয়াতে একটু একটু ইসলামের হুকুমের দিকে, আহকামের দিকে একটু দৃষ্টিপাত করি, যদি আমার হুকুম আহকাম যা রয়েছে, ইসলাম যা বলে, এটা যদি সামনে রেখে নিজেকে অগ্রসর করি, নিজে যদি পথ চলি, তো দেখা গেছে দুনিয়াতে আল্লাহ তাবারক তাআলার হুকুমগুলো পালন করব, আখেরাতে আমি শান্তি পাব, আখেরাতে আমি নাজাত পাব, আখেরাতে আমি জান্নাত পাব। দেখুন একটু চিন্তা করে, সবার জীবনই কিন্তু চলে যাবে, এক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে আর আপনি বাহিরে ঘোরাফেরা করছেন, এক ইসলামী বোন পর্দা সহকারে নিজের জীবনকে অতিবাহিত করছে, আপনি বেপর্দা হয়ে জীবন অতিবাহিত করছেন, তারও দিন চলে যাবে, আপনারও দিন চলে যাবে, হয়তো বা আখেরাতে গিয়ে সে সুখের এক মুখ দেখবে, কিন্তু আপনার অবস্থা কি হবে, তখন আপনি আফসোস করবেন যে আমি তো, আমার তো সুযোগ ছিল, আমার তো সময় ছিল, আমি তো পারতাম, আমার ঘর থেকে তো সাপোর্ট ছিল যেন আমি পর্দা করি, নামাজ পড়ি, আমার ভাই থেকে সাপোর্ট ছিল যেন আমি পর্দা করি, নামাজ পড়ি, আমার বাবা থেকে বলছিল পর্দা করি, নামাজ পড়ি, কিন্তু তাদের হুকুম আমি পালন করিনি, তাদের কথা আমি শুনিনি।
জাকির ভাই, এখানে আমার নবীজি বলেন যে জাহান্নামের মধ্যে আমি অধিকাংশ পুরুষ থেকে নারীকে বেশি দেখেছি, তো দেখুন আজকে পুরুষ থেকে নারীদের কিন্তু জান্নাতে যাওয়ার খুবই সহজ। আর যদি পুরুষের কাজকর্মগুলি আমরা বলি, দুনিয়াতে একজন পুরুষ কিন্তু ঘর থেকে বের হয়, অনেক কাজকর্ম করতে হয়, এর মধ্যে ইবাদতকে ঠিক রাখতে হয়, কিন্তু সেক্ষেত্রে দেখুন একজন নারীর জন্য কিন্তু জান্নাত লাভ করা খুবই আসান পুরুষ থেকে। যেমন কিতাবের মধ্যে আসছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ ফরমান যে একজন নারী যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজাগুলি পালন করে যথাযথভাবে, এবং নিজের লজ্জা স্থানকে হেফাজত করে, এবং নিজ স্বামীর খেদমত করে, তবে বলা হচ্ছে যে তুমি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে তুমি প্রবেশ করে যাও। তো দেখুন, মানে 4টি কাজ করতে হবে, তো এই 4টি কাজ করতে পারলে সেই নারী জান্নাতি, কত আহসানিভাবে জান্নাতে যেতে পারে। কিন্তু দুঃখের বিষয় যে জাহান্নামের মধ্যে অধিকাংশ দেখা গেছে পুরুষ থেকে নারী সংখ্যা বেশি।
মহিলারা, নারীরা, ইসলামী বোনেরা, না এদের উপার্জনের মধ্যে যে হালাল হারাম পার্থক্য করতে হবে এটা কিন্তু তাদের টেনশন নেই, কেননা তাদের উপার্জনের কোনো দরকার নাই, ইসলামী ভাইয়ের উপার্জন করে দিচ্ছে, তারা রান্না বান্না করে দিচ্ছে, এরপরে সত্য মিথ্যা, এ কারণা
এমন হাজারো মানুষের সাথে মিশে না, লেনদেন করতে প্রয়োজন হয় না, লেনদেনের মধ্যে কাউকে ঠকানোর দরকার হয় না। পুরুষ যখন কাজকর্ম করে, লেনদেন করে, কথাবার্তা বলে, সত্য মিথ্যা চলে আসে, হালাল হারাম চলে আসে, উপার্জনের ব্যাপারে, ওজনের ব্যাপারে পুরুষের যতগুলো সতর্কতা রয়েছে, কিন্তু মহিলাদের জন্য এত না। সে ঘরের মধ্যেই আছে, ঘরের মধ্যেই থাকবে, পর্দা করবে, পুরুষরা যা এনে দিবে মহিলারা তা ম্যানেজ করবে,
জোগাড় করে খানা দিবে, পুরোটাই উল্টে গেছে। যে নারীরা শিক্ষা অর্জন করছে এর জন্য উদ্দেশ্য এটাই যে আমি চাকরি করব, মানে ঘর থেকে বেরে উপার্জন করবে। কিন্তু বলা হয়েছে এরকম বলা হয়েছে যে 50 জন নারী উপার্জনে যেই বরকত পাওয়া যাবে তা একজন পুরুষের মধ্যে তা পাওয়া যাবে।
বরকত তো নেই,
মানে যা পাওয়া যাবে না একজন পুরুষের কাছ থেকে কিন্তু সেটা পাওয়া যাবে।
যে কাজকর্মের ব্যাপারে সেটাও দিক নির্দেশনা দিয়েছে। আমি পূর্বে বললাম না যে আমির আলে সন্ন্যতে যদি ওই প্রশ্ন উত্তরের ব্যাপারে যে কিতাব ওটা যদি অধ্যয়ন করে নি, তাহলে সেখানে সুন্দরভাবে এই সব কিছু বিষয়ে উল্লেখ করা হয়েছে। যেহেতু আমাদের সময় কম, বিস্তারিত এত আলোচনা করারও সময় নেই, আমরা যে মূল বিষয় নিয়েছি পর্দার ব্যাপার, এর গুরুত্ব তুলে ধরা এবং এর ক্ষতির দিক কি, তো গুরুত্ব তো এটাই, সবচেয়ে বড় গুরুত্ব হচ্ছে আল্লাহ রাসুলের হুকুমের উপর আমল হচ্ছে। পর্দা যারা করে তারা আল্লাহ রাসুলের দয়ার দৃষ্টি পায়, পর্দা যারা করে তারা শরীয়তের আহকামের উপর আমল করে, আর পর্দা যারা করে না এর বিপরীত আল্লাহ রাসুলের নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়, তারপরে অসংখ্য অকল্যাণের মধ্যে সে পতিত হয়। তো পরকালের আজাব তো আছে, কিতাবে বর্ণিত আছে। মীর আহলে সুন্নাতে একটি ঘটনা লিখেছেন, এক মেয়ে যখন ইন্তেকাল করলো, ইন্তেকালের পর তার বাবা আত্মীয় স্বজন মিলে তাকে দাফন করলো, দাফনের পর তার বাবার মনে পড়লো যে তার প্রয়োজনীয় কাগজপত্র একটি হ্যান্ডব্যাগে ছিল, সেটা কবরের মধ্যে পড়ে গিয়েছে। তো এখন কি করা যায়, কাগজও গুরুত্বপূর্ণ। পরিশেষে তারা কবরটি দ্বিতীয় আবার খনন করলো। খনন যখন করলো সবাই চিৎকার দিতে শুরু করলো, যে কিছু পূর্বেই যে মেয়েকে দাফন করা হয়েছে, কিছুক্ষণ পূর্বে যে মেয়েকে, তো সে মেয়ে উঠে দাঁড়িয়ে গিয়েছে এবং সেটা ধনুকের মতো বাঁকা হয়ে গিয়েছে এবং তার মাথার চুল দিয়ে পা বেঁধে দেয়া হয়েছে এবং কাফন তার ছিঁড়ে গিয়েছে, নতুন কাপড় অথচ কাফন দেয়া হয়েছে। তো যেমন তেমন করে সবাই মাটি চাপা দিয়ে ওই ব্যাগটা বের করে নেয়, মাটি চাপা দিয়ে বাসায় এসে জিজ্ঞাসা যখন করলো, তখন মেয়ের বাসা থেকে বলা হলো যে তার ভিতরে সেরকম তো ইয়ে ছিল না, কিন্তু একটা ইয়ে ছিল, সে ফ্যাশন করত এবং কিছুদিন পূর্বেই আমাদের আত্মীয়ের মধ্যে বিয়ে হলো, সে ফ্যাশন করে চুল কাটিয়ে বেপর্দা হয়ে ঘোরাফেরা অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করেছে, হয়তো বা এর কারণে এই অবস্থা হয়েছে। তো এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন কোন সময় এমন দৃশ্য আমাদেরকে দেখিয়ে দেন, যাতে করে আমরা যারা জীবিত শিক্ষা যেন আমরা অর্জন করি এবং নিজেকে যেন আমরা সচেতন রাখি, নাফরমানি না করি। কবর অন্ধকার, একাকিত্বের কবরে যদি থাকি, কবর অন্ধকার, আমি একা কবরের মধ্যে, আল্লাহ না করুক পর্দা না করার কারণে কবরে যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয়, সাপ বিচ্ছু যদি চলে আসে, তাহলে সেখানে আমাকে কে বাঁচাবে?
দর্শকের লক্ষণীয় যে এমনি তো আমাদের ইসলামী বোনেরা অনেক সময় পর্দা করে, পর্দার মধ্যেই থাকে
না, আল্লাহর রহমতে ইসলামী বোনেরা পর্দাই করে।
যেটা বলতেছিলাম যে অনেক সময় দেখা যায় যদি কোনো মুসিবত চলে আসে অথবা ঘরের কোনো আত্মীয় স্বজন যদি ইন্তেকাল করে, তখন কিন্তু ওনারা একটু মানে সহজেই ধৈর্য হারিয়ে ফেলে,
ভেঙে পড়ে,
উঁচু আওয়াজে কান্না করা, সামনে বের হয়ে আসা, মানে ঘর থেকে বের হয়ে আসা, এই কাজগুলো কিন্তু অহরহ পরিলক্ষিত হয়। যেমনভাবে হাদিসে পাকের মধ্যে এসেছে যে উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের মধ্যে যখন ওনার সন্তান ইন্তেকাল করলো, শহীদ হয়ে গেল, তখন উনি পর্দা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলেন ওনার সন্তান সম্পর্কে জানার জন্য। তো কেউ ওনাকে বলল যে তুমি, তোমার সন্তান ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গিয়েছে, এই মুহূর্তে তুমি পর্দা অবস্থায় নেকাব অবস্থায় এসেছো। তো তিনি কি উত্তর দিলেন যে আমি সন্তান হারিয়েছি, আমার লজ্জা হারাইনি, আমার লজ্জা হারাইনি। তো আমাদের মা বোনরা যারা ওই যে এই পরিস্থিতিতে যারা ধৈর্য হারিয়ে ফেলেন, তাদের জন্য উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা রোল মডেল হতে পারে যে আমার
বাবা মারা গেল, এখন কান্না করে করে যদি আমি এত উঁচু আওয়াজে কান্না করলাম, আমার কান্নার আওয়াজ যারা শোনার ছিল না তারা শুনলো, আমি বের হয়ে আসলাম, যারা আমাকে দেখে নাই এতদিন পর্যন্ত আমাকে দেখে নিল।
বিপদের সময় ধৈর্য ধারণ করা আর নিজের এই পর্দার হুকুমকে ঠিক রাখা। দর্শকের কিছু কলের দিকে যাব, এরপরে হয়তো বা সময় শেষ, আমরা সালাতু সালাম পাঠ করতে হবে। কল চালিয়ে দিন।
আমার নাম আলামিন শুভ, আমি কাতার থেকে আপনাদের অনুষ্ঠানটা দেখছি, অনেক ভালো লাগলো, এবং মাদানী ফুল প্রদান করার জন্য অনুরোধ করব
ইনশাআল্লাহ তাআলা। আলামিন ভাই, আপনি কাতার থেকে আমাদেরকে কল দিয়েছেন, আপনার জন্য অনুরোধ আমার এটা, আপনি বিদেশে আছেন, এই মুহূর্তে মা বাবাকে যা বলবেন ইনশাআল্লাহ মা বাবা শুনবে, কেননা যখন সন্তান দূরে থাকে আর ফোন কলের মাধ্যমে সন্তান যেগুলো বলে মা বাবাকে, মা বাবা অবশ্যই অবশ্যই এগুলো শুনে। আপনি আপনার বাড়িতে আপনার মাকে আপনার বাবাকে এই সকল কথাগুলো জানান যে মা পর্দা করা ফরজ রয়েছে, তুমি বাহিরে কম যাবে, মানুষের সাথে দেখা সাক্ষাৎ করবে না, তুমি তো পর্দা করো মা, একটু ভালো করে করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আর আমার জন্য দোয়া করো। তো হালাল উপার্জনের কথা বলবেন বাবাকে, এরপরে মানুষের সাথে ভালো আচরণের কথা বলবেন, অবশ্যই আপনার বাবা আশা করি ভালো আচরণ করেন সবার সাথে, আপনার মা পর্দায় থাকেন, এই দিনের কথাগুলো আপনি দূর থেকে যখন জানাবেন আপনার মা বাবাকে, তখন কিন্তু তারা এগুলো পালন করার জন্য আরো আগ্রহী পাবে, আগ্রহ হবে যে আমার সন্তান দূরে থেকেও দিন ইসলামের কথাগুলো আমাদেরকে জানাচ্ছে শোনাচ্ছে। আল্লাহ তাআলা বরকত দিক। পরবর্তী কল।
মোহাম্মদ উলিউল্লাহ কুমিল্লা থেকে বলছি। আমি এই চ্যানেল দেখার পরে আমার ওয়াইফ আর আমি এই চ্যানেলে দেখি, অন্য চ্যানেল দেখি, খুব ভালো চ্যানেল। আমি এক
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুক। কুমিল্লা থেকে আপনি আমাদেরকে কল করেছেন। দর্শক, সময় একেবারে শেষের দিকে, আমরা সালাতু সালামের দিকে যাব। শেষ মুহূর্তে কিছু কথা বলি যে আজ আমরা আলোচনা করছি পর্দা নিয়ে, আর একটি কিতাবের কথাও বললাম আপনাদেরকে, কিতাবটি সংগ্রহ করুন। আর আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মধ্যে যে সকল ইসলামী বোনেরা পর্দা করতে চান কিন্তু হয়তোবা নিজের ঘরের মানুষ থেকে অনেক সময় বাধা বিঘ্ন বা কথা আসে এরকমের, তো আপনি আপনার ঘরে ইসলামী ভাইদেরকে দাওয়াত ইসলামের মাদানী কাফেলায় পাঠিয়ে দিন। যখন সে মাদানী কাফেলায় সফর করবে তখন সে পর্দার গুরুত্ব বুঝতে পারবে, মোবাইলে দাওয়াত ইসলামী তাকে নেকির দাওয়াত দিবেন। আর যে সকল ইসলামী বোনেরা চান আমি তো পর্দা করি কিন্তু সঠিক নিয়ম বা কিভাবে করব, আর মাদানী কাজ পর্দায় থেকে কিভাবে আমি মাদানী কাজ করতে পারি, এই বিষয়ে যদি আপনারা আগ্রহী থাকেন তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মধ্যেও ইসলামী বোনদের মাদানী কাজ রয়েছে। তো কল সেন্টারে কল দিয়ে কোনো ইসলামী ভাইকে দিয়ে এরপর ইসলামী বোনদের নাম্বার বা জিম্মাদারের নাম্বার সংগ্রহ করুন, এরপর ইনশাআল্লাহ নিজের এলাকায় নিজের ঘরের মধ্যে ইসলামী বোনদের মাদানী কাজ শুরু করে দিন ইনশাআল্লাহ তাআলা। এলাকা নিজের ঘরের মধ্যেও এর বরকত দেখতে পাবেন, এলাকার মধ্যে এর বরকত ইনশাআল্লাহ দেখতে পাবেন। আল্লাহ তাবারকাত তাআলা আমাদেরকে মিলেমিশে মাদানী কাজ করার তৌফিক দিক। আবারও নতুন একটি বিষয় নিয়ে মোবাইলে দাওয়াত ইসলামীকে সাথে নিয়ে ইনশাআল্লাহ উপস্থিত হবো, ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
خير البشر تم لاکھو سلام لاکھو درود لاکھو سلام خير البشر تم لاکھو سلام لاکھو درود جنار پر তোমারি না ইয়াসিনার তাওয়া
السلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا
حبيب
سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك واتوب اليك الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك وصحبه يا نور لا اله الا الله
رحمت پورن حق پربھات مار رحمت پورن حق پربھات مار تہجد اور فجر ربھاش تھے جار রহমত পূর্ণ প্রভাত হয় তার।